আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید المرسلین اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم জিনদের বাদশা দুরূদ শরীফের ফজিলত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় ইরশাদ হচ্ছে যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাআদ আব্দুল্লাহ বিন আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাই বর্ণনা করেছেন একবার আমার মেয়ে ফাতেমা ঘরের ছাদ হতে হঠাৎ উদাও হয়ে গেল আমি চিন্তাগ্রস্ত হয়ে সরকারে বাগদাদ হুজুর সাইয়েদনা গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাই এর খিদমতে উপস্থিত হলাম এবং আমার মেয়েকে উদ্ধার করে দেয়ার ব্যাপারে আবেদন করলাম তিনি রহমতুল্লাহি তাআলা আলাই ইরশাদ করলেন পর্খ নামক স্থানে গিয়ে রাত্রে কোনো একটি নির্জন টিলার উপর অবস্থান নিবে তারপর নিজের চারদিকে একটি কুণ্ডলি তৈরি করে সেখানে বসে থাকবে আর সেখানে আমাকে কল্পনা করবে এবং বিসমিল্লা বলবে দেখবে রাতের অন্ধকারে তোমার চারদিকে জিনেরা দল বেঁধে বেঁধে চলাফেরা করছে তাদের আকৃতি দেখতে খুবই আশ্চর্য ও ভয়ানক হবে তবে তুমি তাদের দেখে ভয় পাবে না তেহরির সময় জিনদের বাদশাহ তোমার নিকট উপস্থিত হবে এবং তোমাকে তোমার উদ্দেশ্য কি তা জিজ্ঞাসা করবে তাকে বলবে আমাকে শায়খ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাই বাগদাদ থেকে এখানে পাঠিয়েছেন তুমি আমার কন্যাকে খুঁজে বের করে দাও অতঃপর কারখের নির্জন ভূমিতে গিয়ে আমি হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইয়ের নির্দেশ মোতাবেক কাজ করলাম রাতের নির্জনতায় দেখতে পেলাম ভয়ঙ্কর জিনেরা আমার কুণ্ডলির বাহির দিয়ে অতিক্রম করে যাচ্ছে জিনদের আকৃতি এতই ভয়ঙ্কর ছিল যে সেদিকে তাকানো যাচ্ছিল না সেই সময় জিনদের বাদশাহ একটি ঘোড়ায় চড়ে আমার কুণ্ডলির নিকট এসে উপস্থিত হল তার চারদিকে অনেক জিন ভিড় করছিল কুণ্ডলির বাহিরে থেকেই সে আমার উদ্দেশ্য জানতে চাইলেন আমি বললাম যে আমাকে হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই তোমার কাছে পাঠিয়েছেন এটুকু শুনেই সে ঘোড়া থেকে নেমে একেবারে মাটিতে বসে পড়ল অন্যান্য জিনেরাও তাকে অনুসরণ করে কুণ্ডলির বাহিরে বসে পড়ল আমি তাকে আমার কন্যা হারানোর ঘটনা বললাম সে সকল জিনের উদ্দেশ্যে ঘোষণা করে দিল যে মেয়েটিকে কে নিয়ে গিয়েছ কিছুক্ষণের মধ্যে জিনেরা একজন চীন দেশীয় জিনকে অপরাধী হিসেবে গ্রেপ্তার করে বাদশার সামনে হাজির করল জিনের বাদশাহ তাকে বলল তুমি কেন জমানার কুতুব গাউসে আজম রহমতুল্লাহি তালালাইয়ের শহর থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছ সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল হুজুর আমি তাকে দেখা মাত্রই তার উপর আসক্ত হয়ে পড়েছিলাম বাদশাহ একথা শোনার সাথে সাথে ওই চীন দেশীয় জিনের গর্দান কেটে ফেলার নির্দেশ দিল এবং আমার প্রিয় কন্যাকে আমার নিকট ফেরত দিল আমি তার এই ব্যবহারে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম এবং জিনদের বাদশাহের কৃতজ্ঞতা প্রকাশ করলাম বুঝতে পেরেছি তুমি সাইয়েদনা গাউসে পাক রহমতুল্লাহি তালালাইকে অশেষ ভালোবাসো একথা শুনে সে বলল অবশ্যই হুজুর গাউসুল আজম রহমতুল্লাহি তালালাই যখন আমাদের দিকে দৃষ্টিপাত করেন তখন সমস্ত জিন জাতি থরথর করে কাঁপতে থাকে যখন আল্লাহ তালা কাউকে জমানার কুতুব নির্ধারণ করে দেন তখন সমস্ত মানব দানবকে তার অনুগত করতে হয় সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাকের দেওয়ানা সাগে মদিনা লেখক এর পিতৃগ্রাম কুটিয়ানা গুজরাট হিন্দুস্তান এর একটি ঘটনা কেউ শুনিয়েছিলেন যে সেখানে গাউসে পাকের একজন আশিক বাস করত যে নিয়মিত গ্যারবি শরীফ অত্যন্ত গুরুত্বের সাথে পালন করত তার মধ্যে আরও একটি বৈশিষ্ট্য ছিল যে সে সৈয়দগণকে আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বেশি সম্মান করত সৈয়দ বংশের ছোট ছোট শাহজাদাদেরকেও এমনিভাবে মহাব্বত করত যে তাদেরকে কাঁধে বহন করে বেড়াত এবং বিভিন্ন রকমের মিষ্টান্ন কিনে দিত একদিন ওই আশিক ইন্তেকাল করল তার উপর চাদর ঢেকে দেয়া হল তথায় তার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনেক লোক উপস্থিত হল হঠাৎ সে বসে গেল লোকেরা এ অদ্ভুতপূর্ণ দৃশ্য দেখে ভয়ে দূরে পালিয়ে গেল সে সকলকে ডেকে বলল তোমরা ভয় পেও না নির্ভয়ে আমার কথা শুনো তার অভয়বাণী পেয়ে লোকেরা যখন কাছে আসলো তখন সে বলতে লাগল আসল কথা হল এখনই আমার গিয়ারবির আকা পীরগণের পীর পিরানে দস্তগীর রওশন জমির কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি গাউসে সামদানি কিন্দিলে নুরানি শাহবাজে লামাকানি পিরানে পীর মীরানে মীর শায়েখ মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তালালাই তাশরিফ এনেছিলেন তিনি আমাকে নাড়া দিয়ে বললেন তুমি আমার মুরিদ হয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করেছ উঠো এখনই তওবা করে নাও আলহামদুলিল্লাহ আমার দেহে পুনরায় প্রাণ ফিরিয়ে এসেছে যাতে আমি তওবা করে নিতে পারি। এ কথা বলে সে ভাগ্যবান আশেক সমস্ত গুনাহ থেকে তওবা করে নিল এবং কালেমা শরীফের অজিফা শুরু করে দিল। অতঃপর হঠাৎ তার মাথা একদিকে ঢলে পড়ল এবং পুনরায় তার ইন্তেকাল হয়ে গেল। সরকারে বাগদাদ হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তালালাই এর দেওয়ানা ও মুরিদগণের জন্য বিশেষ সুখবর হল যে সরকারে গাউসে পাক রাহমাতুল্লাহি তালালাই এরশাদ করেছেন, আমার মুরিদ যতই গুনাগার হোক না কেন সে তওবা না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। মানুষের অন্তর আমার হাতের মুঠোয়। হযরত সাইয়েদুনা ওমর বাজ্জাজ রাহমাতুল্লাহি তালালাই বলেছেন, জুমার দিন আমি হযরত গাউসে আজম রাহমাতুল্লাহি তালালের সাথে জামে মসজিদের দিকে যাচ্ছিলাম। আমার অন্তরে এই খেয়াল আসলো যে আজকে একই আশ্চর্য কথা, ইতিপূর্বে যখনই আমি মুর্শিদের সাথে জুমার মসজিদে আসতাম তখন সালাম ও মুসাফাকারীর ভিড় এতই বেড়ে যেত যে সামনে অগ্রসর হওয়াটা অত্যন্তই কঠোর হয়ে পড়ত। কিন্তু আজ কেউ সালাম মুসাফা দূরের কথা চোখ তুলে তাকাচ্ছে না। আমার অন্তরে এই খেয়াল আসার সাথে সাথে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তালালাই আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলেন। এরপর লোকেরা দলে দলে মুসাফা করার জন্য আসতে লাগল, এমনকি আমার আর আমার মুর্শিদে করিমের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেল। তখন পুনরায় আমার ইচ্ছা জাগল যে এর চেয়ে তো আগের অবস্থাটাই ভালো ছিল। আমার মনে এই ইচ্ছা জাগার সাথে সাথে তিনি রহমাতুল্লাহি তালালাই আমাকে বললেন, হে ওমর, তুমি তো ভিড়ের চাহিদা পোষণ করেছিলে, তুমি জানো না যে মানুষের অন্তর আমার হাতের মুঠোয়। আমি ইচ্ছা করলে মানুষের মনকে আমার প্রতি আকৃষ্ট করতে পারি, ইচ্ছা করলে তা দূর করে দিতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল মাদদ ইয়া গাউসে আজম। হযরত বিশর করজি রাহমাতুল্লাহি তালালাই বর্ণনা করেন, একবার আমি বোঝাই ভর্তি ১৪টি উট সহ একটি বাণিজ্যিক কাফেলার সাথে যাচ্ছিলাম। আমরা রাতের বেলায় এক ভয়ানক জঙ্গল অতিক্রম করছিলাম। রাতের প্রথম অংশে আমার ৪টি মাল বোঝাই উট হারিয়ে গেল, অনেক খোঁজাখুঁজির পরও পাইনি। কাফেলাও চলে গেল, উট চালনাকারী আমার সাথে রয়ে গেল। সকালবেলা হঠাৎ আমার মনে পড়ল যে আমার পীর ও মুর্শিদ সরকারে বাগদাদ হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তালালাই আমাকে বলেছিলেন, যখনই তুমি কোনো বিপদে পড়বে তখন আমাকে ডাকবে, ইনশা আল্লাহ সে বিপদ দূর হয়ে যাবে। তাই আমি ফরিয়াদ করলাম, হে শায়েখ আব্দুল কাদের, আমার উট হারিয়ে গেছে। হঠাৎ পূর্ব দিকে টিলার উপর সাদা পোশাক পরিহিত একজন বুজুর্গ আমার নজরে পড়ল, যিনি ইশারায় আমাকে তার দিকে ডাকছিলেন। আমি উট চালনাকারীকে নিয়ে যখনই সেখানে পৌঁছালাম ওই বুজুর্গ সেখান থেকে উদাও হয়ে গেল। আমি অবাক হয়ে এদিক সেদিক দেখতে লাগলাম। হঠাৎ আমার হারানো সেই ৪টি উট টিলার নিচে বসা অবস্থায় দেখলাম। আমি দেরি না করে সেগুলো ধরে ফেললাম এবং আপন কাফেলার সাথে মিলিত হয়ে গেলাম। নামাজে গাউসিয়ার পদ্ধতি। হযরত সাইয়েদুনা শায়খ আবুল হাসান আলী খাব্বাজ রাহমাতুল্লাহি তালালাইকে যখন হারানো উটওয়ালার কাহিনী বলা হল তখন তিনি বললেন, আমাকে হযরত শায়খ আবুল কাসেম রাহমাতুল্লাহি তালালাই বলেছেন, আমি সাইয়েদুনা শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তালালাইকে বলতে শুনেছি যে যে ব্যক্তি বিপদে আমার কাছে সাহায্য চাইবে তার বিপদ চলে যাবে, যে ব্যক্তি সংকটের সময় আমার নাম ধরে ডাকবে তার সেই সংকট দূর হয়ে যাবে, যে ব্যক্তি আমার উসিলা নিয়ে আল্লাহ তালার দরবারে কোনো হাজত বা চাহিদা প্রার্থনা করবে তার সেই চাহিদা পূর্ণ হবে, যে ব্যক্তি ২ রাকাত নফল নামাজ পড়বে প্রতি রাকাতে সুরা ফাতিহা পাঠ করার পর ১১ বার সুরা ইখলাস পড়বে, সালাম ফিরানোর পর সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ ও সালাম প্রেরণ করবে, এরপর বাগদাদ শরীফের দিকে ১১ কদম হেঁটে আমার নাম ধরে আহ্বান করবে আর নিজের হাজত বলবে, ইনশা আল্লাহ তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ ছাড়াও অন্য কারো কাছে সাহায্য চাওয়া। প্রিয় ইসলামী ভাইরা, উল্লেখিত বর্ণনা সম্পর্কে কারো কারো মনে এই ধারণা আসতে পারে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া অনুচিত। কেননা আল্লাহ তাআলা যখন সাহায্য করার ক্ষমতা রাখেন সেক্ষেত্রে গাউসে পাক বা অন্য কারো কাছে সাহায্য চাইব কেন? এর উত্তরে বলা যায়, এটা শয়তানের একটা ক্ষতিকর ধোকা ছাড়া আর কিছুই নয়। জানিনা শয়তান এভাবে কত লোককে পথভ্রষ্ট করে। যখন আল্লাহ নিজেই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া থেকে নিষেধ করেননি, আল্লাহ তাআলা কোরআনে পাকের অসংখ্য স্থানে আল্লাহ তাআলা ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়ার অনুমতি প্রদান করেছেন, এমনকি অসীম ক্ষমতাধর হওয়া সত্ত্বেও তিনি নিজেই বান্দার কাছে সাহায্য চেয়েছেন। যেমন তিনি 26 পারার সূরা মুহাম্মদ এর 7 নং আয়াতে ইরশাদ করেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, যদি তোমরা আল্লাহ তাআলার দিনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। হজরত ঈসা আলাইহিস সালাম অপরের কাছে সাহায্য চেয়েছেন। হজরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নিজ সাথীদের নিকট সাহায্য চেয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 28 পারার সূরাতুল সাফ এর 14 নং আয়াতে তার ভাষায় বলেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, মরিয়ম তনায় ঈসা হাওয়ারি সাহাবিদেরকে বলেছিলেন, কারা আছো যারা আল্লাহর পক্ষ হয়ে আমার সাহায্য করবে? আমরাই হলাম আল্লাহর দিনের সাহায্যকারী। হযরত মূসা আলাইহিস সালাম বান্দাদের সহায়তা চেয়েছেন। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে যখন দিন প্রচারের জন্য ফেরাউনের নিকট যাওয়ার নির্দেশ দেওয়া হল, তখন তিনি বান্দাদের সাহায্য কামনা করে আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আমার জন্য আমার পরিবার বর্গের মধ্য থেকে একজন উজির করে দাও, সে কে? সে হলো আমার ভাই হারুন, আর তার দ্বারা আমার কোমর বৃদ্ধি করো। নেককার বান্দারাও সাহায্য করতেন। আল্লাহ তাআলা কোরআনুল করিমের 28 পারা সূরাতুত তাহরিম এর 4 নং আয়াতে ইরশাদ করেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ জিব্রাইল এবং সৎকর্ম পরায়ণ মুমিনগণ তার সাহায্যকারী, উপরন্ত ফেরেস্তাগণও তার সাহায্য করবেন। আনসার অর্থ সাহায্যকারী। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো পবিত্র কোরআনে মজিদে মহান আল্লাহ তাআলা সুস্পষ্ট শব্দের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তো নিঃসন্দেহে সাহায্যকারী আছেনই, কিন্তু আল্লাহ তাআলার অনুমতিক্রমে জিব্রাইল আমিন আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার মকবুল বান্দা তথা নবী আলাইহিস সালাম ও আউলিয়ায়ে কেরাম এবং ফেরেশতাগণ সাহায্যকারী হতে পারেন। ইনশাআল্লাহ এখনই এই ধোকার মূল উৎপাটন হয়ে যাবে যে আল্লাহ ছাড়া আর কোন সাহায্যকারী নেই। মজার ব্যাপার হচ্ছে এই যে সমস্ত মুসলমান মক্কায় মোকারমা থেকে হিজরত করে মদিনায় মনোয়ারায় তাশরিফ নিয়েছেন, তাদেরকে মুহাজির বলা হয় এবং তাদের মুহাজিরগণের সাহায্যকারীদের আনসার বলা হয়। আর সকল বোধশক্তি সম্পন্ন ব্যক্তি এটা ভালোভাবে জানেন যে আনসার এর শাব্দিক অর্থ হল সাহায্যকারী। আল্লাহ তাআলার প্রেমিকগণ জীবিত, এখন শয়তান হয়তো এই কুমন্ত্রণা দেবে যে এখন না হয় বুঝতে পারলাম জীবিতদের নিকট থেকে সাহায্য চাওয়া যায়, কিন্তু মৃত্যুর পর সাহায্য চাওয়া যাবে না। নিম্নলিখিত আয়াত ও পরবর্তী বিষয়টি গভীরভাবে চিন্তা করুন, তাহলে ইনশাআল্লাহ শয়তানের এ কুমন্ত্রণা আপনার থেকে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। দ্বিতীয় পারা সূরা বাকারা 154 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, হ্যাঁ তোমাদের খবর নেই। নবীগণ আলাইহিস সালাম জীবিত, যখন শহীদগণ কবরে জীবিত আছেন তাহলে আম্বিয়া আলাইহিস সালাম যারা সম্মান ও মর্যাদার ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে শাহাদা ইকরামের চেয়ে শ্রেষ্ঠ, তাহলে তাদের জীবিত হওয়ার ব্যাপারে কিভাবে সন্দেহ পোষণ করা যেতে পারে? হযরত সাইয়েদনা ইমাম বাইহাকি রহমাতুল্লাহি তালালাই নবীগণ জীবিত হওয়ার ব্যাপারে একটি রিসালা লিখেছেন এবং দলাইলুন নবুয়াত নামক কিতাবে লিখেছেন যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ও শহীদগণের মতো স্বীয় প্রভুর নিকট জীবিত। আউলিয়াগণ জীবিত, জেনে রাখুন সর্ব অবস্থায় আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম ও আউলিয়ায়ে ইজামগণ জীবিত। তাই বলতে হয় আমরা মৃত্যুদের নিকট নয় বরং জীবিতদের নিকট সাহায্য চাই, আর আল্লাহ কর্তৃক প্রাপ্ত ক্ষমতার জন্য আমরা তাদেরকে হাজত পূর্ণকারী ও মুসিবত আসনকারী হিসেবে মানি। আল্লাহর প্রদত্ত শক্তি ব্যতীত কোন নবী বা ওলি বিন্দু পরিমাণও দান করতে পারে না এবং কাউকে সাহায্য করতে পারে না। ইমাম আজম সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চেয়েছেন। হযরত সাইয়েদনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলাই দরবারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহায্যের আবেদন করে কাসিদায় নোমানে আরজ করেছেন, হে জিন ও মানব জাতির উত্তম ও আল্লাহ তাআলার নিয়ামতের ধন ভাণ্ডার, আল্লাহ তাআলা আপনাকে যে অফুরন্ত নিয়ামত দান করেছেন তা হতে আপনি আমাকেও দান করুন, আর আল্লাহ তাআলা আপনাকে যা দিয়ে সন্তুষ্ট করেছেন আপনিও আমাকে তা দিয়ে সন্তুষ্ট করুন। আমি আপনার অনুকম্পার একজন লালয়িত প্রার্থী, আপনি ব্যতীত এ সৃষ্টি জগতে আবু হানিফাকে দান করার মতো আর কেউ নেই। ইমাম শরফুদ্দিন বুসুরিও সাহায্য চেয়েছেন। হযরত সাইয়েদনা ইমাম শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি তালালাই তার বিশ্ববিখ্যাত কাসিদায় বুরদার মধ্যে সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্যের আবেদন করে এভাবে আরজ করেছেন, হে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, আপনি ব্যতীত এ পৃথিবীতে আমার এমন আর কেউ নেই যার কাছে আমি বিপদের সময় সাহায্য প্রার্থনা করতে পারি এবং শরণাপন্ন হতে পারি। বদনা কিবলামুখী হয়ে গেল। একবার জিলান শরীফের ওলামা মাশায়েক একটি দল হুজুর সাইয়েদনা গাউসে আজম রহমতুল্লাহি তালালাইয়ের দরবারে উপস্থিত হলেন। তারা গাউসে পাকের বদনা শরীফকে কিবলা বিমুখ দেখতে পেলেন। এ ব্যাপারে হুজুর গাউসে পাকের দৃষ্টি আকর্ষণ করা হল। হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তালালাই নিজ খাদেমের উপর জালালিয়াতের দৃষ্টি নিক্ষেপ করলেন। তিনি হুজুরের সেই মহৎপূর্ণ দৃষ্টি সহ্য করতে না পেরে মাটিতে লুটে পড়লেন এবং ছটপট করতে করতে মৃত্যুবরণ করলেন। অতঃপর আরো একবার তিনি হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তালালাই বদনার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, সাথে সাথে বদনা নিজে নিজে কেবলামুখী হয়ে গেল। বদনা কেবলামুখী রাখুন। সরকারে বাগদাদ হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তালালায়ের দেওয়ানাগণ মহাব্বাতের সবচেয়ে স্তর অবস্থা বলি এই যে, স্বীয় মাহবুবের সমস্ত চালচলন সন্তুষ্ট চিত্তে অনুসরণ করেন, এজন্য সর্বদা বদনার নল কিবলামুখী করে রাখবেন। হুজুর মুহাদ্দিসে আজম পাকিস্তান হজরত মাওলানা সরদার আহমদ সাহেব রহমতুল্লাহি তালালাই বদনা ছাড়াও নিজের দুই জুতা মোবারকও কিবলামুখী করে রাখতেন। আলহামদুলিল্লাহ, সাগে মদিনা লিখক ওই দুই বুজুর্গের অনুসরণে স্বীয় বদনার নল ও জুতার অগ্রভাগ যথাসাধ্য কিবলামুখী করে রাখার চেষ্টা করেন এবং তার মালিকানাধীন প্রত্যেক বস্তু কিবলামুখী হয়ে থাকাটাই তিনি পছন্দ করেন। কিবলামুখী হয়ে বসা ব্যক্তির ঘটনা। প্রিয় ইসলামী ভাইরা, অন্যান্য জিনিস কিবলামুখী করে রাখার সাথে সাথে আমাদেরকে নিজের মুখকে কিবলামুখী করে রাখার অভ্যাস গড়ে তোলা দরকার, কেননা এতে অসংখ্য বরকত রয়েছে। হযরত সাইয়েদুনা বোরহানউদ্দিন ইব্রাহিম জারনুজি রহমতুল্লাহি তালালায় বর্ণনা করেন, একদা দুইজন ছাত্র জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বিদেশে গমন করেন। দুই বছর যাবৎ তারা উভয়ই একসাথে লেখাপড়ায় রত ছিলেন। লেখাপড়া শেষ করে যখন তারা দেশে ফিরে আসলো, তাদের একজন বিখ্যাত ফকি তথা আলিমে দিন ও মুফতি হয়ে আসলো, আর অপরজন কিছুই শিখতে পারল না। সে জ্ঞান অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়ে প্রত্যাবর্তন করল। তখন ওই শহরের ওলামা ইকরামগণ তাদের ব্যাপার নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনায় বসে গেলেন। তারা উভয়জনের জ্ঞান অর্জনের পদ্ধতি, পাঠ আলোচনার পদ্ধতি এবং তাদের ওঠা বসা ইত্যাদি সবকিছুর সঠিক তথ্য সংগ্রহ করে তা নিয়ে নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে দেখলেন। তখন একটি বিষয়ে তাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল যে, যে ব্যক্তিটি ফকি হয়ে দেশে এসেছেন তার কাজকর্ম এরূপ ছিল যে তিনি সবক ইয়াদ করার সময় কিবলামুখী হয়ে বসতেন, আর অপরজন সর্বদা সে কিবলার দিকে পীর দিয়ে বসার অভ্যস্ত ছিল। এজন্য সমস্ত আলেম ও ফকি রহমতুল্লাহি তালালাই এই কথার উপর ঐক্যমত পোষণ করলেন যে, এ সৌভাগ্যবান ব্যক্তিটি কিবলামুখী হয়ে বসার উপর অত্যাধিক গুরুত্বারোপ করার বরকতে বিখ্যাত ফকি হয়ে পড়েছেন, কেননা বসার সময় কাবা শরীফের দিকে মুখ করে বসা আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিবলামুখী হয়ে বসার ১৩টি মাদানী ফুল। সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কিবলামুখী হয়ে বসতেন। মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি বাণী। বৈঠকের মধ্যে সবচেয়ে সম্মানিত বৈঠক হচ্ছে সে বৈঠক যে বৈঠকে কিবলামুখী হয়ে বসা যায়। প্রতিটি বস্তুর মহত্ব রয়েছে, আর বৈঠকের মহত্ব হচ্ছে কিবলার দিকে মুখ করে বসা। প্রত্যেক বস্তুর নেতৃত্ব সর্দারি রয়েছে, আর বৈঠকের মধ্যে সর্দার হচ্ছে ওই বৈঠক যে বৈঠকে কিবলার দিকে মুখ করে বসা হয়। মুবাল্লিগ ও মুদাররিসগণ পাঠদানের সময় সুন্নাত পন্থা হচ্ছে যে পিঠ কিবলার দিকে রাখা, যাতে তার কাছ থেকে যারা ইলমে দিনের কথা শুনবে তাদের মুখমণ্ডল যেন কিবলার দিকে থাকে। যেমন হযরতে সাইয়েদুনা আল্লামা হাফেজ সাখাবি রহমতুল্লাহি তাআলা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে পিঠ দিয়ে এজন্য বসতেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের ইলমে দিন শিক্ষা দিচ্ছেন বা নসিহত করছেন তাদের মুখমণ্ডল যেন কিবলার দিকে থাকে। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় কিবলামুখী হয়ে বসতেন। কোরআন শরীফ শিক্ষাদাতাগণ এবং দরসে নিজামীর শিক্ষকগণের উচিত যে সুন্নাত মোতাবেক আমল করার নিয়তে পাঠদানের সময় স্বীয় পিঠকে কিবলার দিকে রাখা, যাতে ছাত্ররা কিবলামুখী হয়ে জ্ঞান অর্জন করতে পারে এবং ছাত্রদেরকে কিবলামুখী হয়ে বসার সুন্নাত হিকমত ও নিয়ত সম্পর্কে অবহিত করাও শিক্ষকদের একান্ত কর্তব্য, যাতে তারা সওয়াবের অধিকারী হতে পারে আর পাঠদান শেষ করে শিক্ষক মহোদয়গণও কিবলামুখী হয়ে বসার চেষ্টা করবেন। দ্বীনী শিক্ষা অর্জনকারী শিক্ষার্থীরা এমনভাবে কিবলামুখী হয়ে বসবে যাতে ওস্তাদের দিকেও মুখমণ্ডল থাকে, অন্যথায় জ্ঞানের বিষয়বলি বুঝতে কষ্টকর হবে। খতিবদের কিবলার দিকে পীর দিয়ে খুতবা দেয়া সুন্নাত এবং খতিবের দিকে শ্রোতাদের চেহারা করা খুতবার সময় মুস্তাহাব। বিশেষত কোরআন তেলাওয়াত, দ্বীনী শিক্ষা অর্জন, ফতোয়া রচনা, বই পুস্তক রচনা, দোয়া জিকির আজকার ও দুরুদ সালাম ইত্যাদি পাঠের সময় এবং সাধারণভাবে যখন বসবেন বা দাঁড়াবেন তখন শরিয়াতের পক্ষ থেকে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে নিজ মুখমণ্ডল কিবলামুখী করার অভ্যাস করে আখিরাতের জন্য সওয়াবের ভাণ্ডার জমা করুন। কিবলার ডান দিকে বা বাম দিকে ৪৫ ডিগ্রি কোণের সমপরিমাণ স্থানের মধ্যে বসলেও কিবলার দিকে বসা সাব্যস্ত হবে। সম্ভব হলে আপনার চেয়ার টেবিল ইত্যাদি এমনি ভাবে রাখবেন যাতে আপনি উহাতে বসলে আপনার মুখমণ্ডল কেবলামুখী হয়। আর যদি সওয়াবের নিয়ত ছাড়া এমনি কাবার দিকে মুখ করে বসেন তখন সওয়াব মিলবে না। এজন্য সওয়াব অর্জনের আশায় ভালো ভালো নিয়তসমূহ করে নিন, যেমন আখেরাতের সওয়াব, সুন্নত আদায়, কাবা শরীফের সম্মানের উদ্দেশ্যে কেবলামুখে হয়ে বসছি। দিনই কিতাব ও ইসলামী বিষয়াদি পড়ার সময়ও এ নিয়ত করা যেতে পারে যে কেবলামুখে হয়ে বসার সুন্নত আদায়ের মাধ্যমে ইলমে দিনের বরকত হাসিল করব। পাকিস্তান, হিন্দুস্তান, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইত্যাদি দেশসমূহে যখন কাবার দিকে মুখ করা হয় তখন আপনা আপনি মদিনায় মনোয়ারার দিকেও মুখ হয়ে যায়। তাই এই নিয়ত যোগ করুন যে মদিনা শরীফের সম্মানের উদ্দেশ্যে মদিনার দিকে মুখ করছি। বাগদাদি ব্যবস্থাপত্র, ইনশা আল্লাহ সারা বছর বিপদ থেকে নিরাপত্তা। রবিউল গাউসের ১১ তারিখ রাতে অর্থাৎ বড় রাতে সরকারে গাউসে আজম রাহমাতুল্লাহি তালালায়ের ১১টি নাম আগে পরে ১১ বার দুরুদ শরীফ পরে ১১টি খেজুরের উপর দম করে ওই রাতেই খেয়ে নিন। ইনশা আল্লাহ সারা বছর বিপদ থেকে নিরাপদ থাকবেন। বাগদাদি ব্যবস্থাপত্রের মাদানী বাহার, এক ইসলামী ভাইয়ের বর্ণনা সারাংশ, ১১ই রবিউল গাউস ১৪২৫ হিজরি ২০০৩ সালের বার্ষিক গিয়ারবি শরীফে দাওয়াত ইসলামের উদ্যোগে কোরঙ্গি বাবুল মদিনা করাচিতে অনুষ্ঠিতব্য ইজতেমায়ে জিকির ও নাতে আমি উপস্থিত ছিলাম। ইজতেমায়ে জিকির ও নাতে সুন্নতে বরা বয়ানের মধ্যে বাগদাদি ব্যবস্থাপত্র বর্ণনা করা হয়। বয়ানের পরে সিলসিলায় আলিয়া কাদেরিয়া রজবিয়াতে বায়াত করানোর কার্যক্রমও শুরু হল। ইতিমধ্যে আমার চোখে তন্দ্রা ভাব আসলো, কপালের চোখ বন্ধ হতেই অন্তরের চোখ খুলে গেল। কি দেখলাম, গিয়ারবি আকা হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি তালালাই তাশরিফ আনলেন এবং তিনি রহমাতুল্লাহি তালালাই ওনার চাদর বিছিয়ে রেখেছেন। আমি সামনে গিয়ে চাদর মোবারক আঁকড়ে ধরলাম। আমার এইরকম মনে হলো যে আরো অনেক লোকও চাদর আঁকড়ে ধরেছে কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। মাইক থেকে আসা আওয়াজ অনুযায়ী আমি বায়াতের শব্দবলি উচ্চারণ করলাম। যখন বায়াতের কার্যক্রম শেষ হল তখন আমি সাহস করে হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তালালায়ের দরবারে আরজ করলাম, হে মুর্শিদ, আমার স্ত্রী সন্তান সম্ভবা, সে প্রসাব বেদনায় খুব কষ্টে আছে, ডাক্তার অপারেশন করতে বলেছে, একটু দয়া করুন। ইরশাদ হল, এখন যে বাগদাদি ব্যবস্থাপত্র বর্ণনা করা হয়েছে সেই অনুযায়ী আমল করো। আমি আরজ করলাম, আমার প্রিয় মুর্শিদ, রাতের বেশিরভাগ সময় তো চলে গেছে আর এই ব্যবস্থাপত্রের উপর তো রাতের মধ্যে আমল করতে হয়। ইরশাদ করলেন, তোমার জন্য অনুমতি রয়েছে যে আজ ১১ তারিখ দিনের সময় শেষ হওয়ার আগে এই ব্যবস্থাপত্রের উপর আমল করে নাও। আর শুনো, ইনশাআল্লাহ অপারেশন ছাড়া দুটি বাচ্চার জন্ম হবে, একজনের নাম হাসান আর অন্যজনের নাম মুস্তাক রাখবে। উভয়ের কাদের উপর আমার কদম হবে। আমি ঘরে গিয়ে বাগদাদি ব্যবস্থাপত্র অনুযায়ী ১১টি খেজুর খাওয়ালাম। আলহামদুলিল্লাহ, খেজুর খাওয়ার পরপরই স্বস্তি অনুভব হল। অতঃপর অপারেশন ছাড়া খুব সহজেই সন্তান ভূমিষ্ঠ হল। আর আল্লাহ তালার কসম, আমার মুর্শিদে পাক গাউসে আজম দস্তগীর রাহমাতুল্লাহি তালালায়ের দেয়া গায়েবের সংবাদ অনুযায়ী দুটি যমজ সন্তান জন্ম নিল। সরকারে গাউসে পাক রহমাতুল্লাহি তালালায়ের ফরমান অনুযায়ী একজনের নাম হাসান ও অপরজনের নাম মুস্তাক রাখলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।